exclusively on FusionBD.com.
Guasha.
শুনছেন এবিসি রেডিও 89.2 FM শুরু হয়ে গেছে কুয়াশা, আর শুরুতে রয়েছে কুয়াশা X5 এবং সঙ্গে রয়েছি আমি শামি। জীবনে কখনো কখনো আমরা এমন অনেক কাজ করি যার জন্য আমরা না পারি নিজেকে দোষ দিতে, আবার একই সময় না পারি নিজেকে ক্ষমা করতে। মানুষের সমস্ত জীবনই দ্বিধাময়। এই দ্বিধা নির্দ্বিধার গ্যাড়া করে পড়ে আমরা অনেক সময় এমন কিছু কাজ করি যা হয়তো আমরা কোনোদিন ভাবিও নি। আমরা কেন, পৃথিবীর কেউই ভাবিনি। প্রত্যেকটা মানুষের জীবনে শুরু হয় একটা স্বাভাবিকতা দিয়ে, কিন্তু সব মানুষের জীবন স্বাভাবিক ভাবে শেষ হয় না। জীবনের পথের মাঝখানে এই পথটুকুর ওপর কখনো আমাদের নিয়ন্ত্রণ থাকে, আবার কখনো থাকে না। আর যখন নিয়ন্ত্রণ থাকে না, মনের অজান্তে অথবা জেনে শুনে আমরা এমন কিছু কাজ করে ফেলি যার দাগ কখনো মোছে না। এমনকি মৃত্যুর পরও এই অপবাদ ঘাড়ে নিয়ে মানুষের মুখে মুখে বেঁচে থাকতে হয়। প্রত্যেকটা মানুষ চায় তাকে মৃত্যুর পরেও মানুষ মনে রাখুক। কিন্তু আজকে আমাদের কুয়াশার X5 এর গল্প যাকে নিয়ে, এই দুনিয়ার কেউ হয়তো চায় না কাউকে আমাদের গল্পের এই মানুষটার মতো করে মানুষ মনে রাখুক। মানুষের ভালোবাসা যেমন মানুষের কাম্য, তেমনি কেউ চায় না মানুষ তাকে ঘৃণা করুক। কিন্তু মানুষের কর্মই অন্যের কাছে তাকে ঘৃণ্য করে তুলতে বাধ্য করে। আজকের কুয়াশার X5 এ আমরা শুনব এমন এক মানুষের গল্প যাকে মানুষ শুধু ঘৃণাই করেনি, বরং তার মতন জীবন কেউ কোনোদিন প্রত্যাশাও করেনি। আসুন তাহলে আজকের কুয়াশা X5 শুনি তাহলে সেতুর কাছ থেকে, তারপরে আবারও ফিরে আসছি। আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিওতে, আর সঙ্গে আছে শ্যামিল।
আমাদের গল্পের শুরু 1860 সালে। 1860 সালের 19 জুলাই, সেদিন হয়তো পৃথিবীতে অনেকগুলো নতুন জীবন জন্মেছিল। তাদের অনেকেই মানুষ চেনে না, কারণ চেনার মতো কাজ তারা করেনি। সেই দিনই জন্ম নিয়েছিল আমেরিকার লিজি অ্যান্ড্রু বর্ডেন, তাকে মানুষ চিনেছিল। কিন্তু তার সুনামের জন্য নয়, একটা ঘৃণ্য অপরাধের জন্য সে মানুষের কাছে পরিচিত হয়েছিল, যা আমাদের কারোরই কাম্য নয়। তার জন্ম হয়েছিল আমেরিকায়। লিজি তার বাবা এবং সৎ মাকে হত্যার দায়ে গ্রেপ্তার হয় এবং পৃথিবীর সামনে পরিচিত হয়। পুরো মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে এই মামলা শোর গোল ফেলে দিয়েছিল। নিজের বাবা এবং সৎ মায়ের হত্যার দায়ে লিজি গ্রেপ্তার হয়। কিন্তু কিছুদিন কারাবাসের পর আদালতের বিচারের মাধ্যমে এই মামলা থেকে সে খালাসও হয়ে যায়। কারাগার থেকে মুক্তির আগেই তাকে তার পরিবার পরিজন, বিশেষ করে তার পাড়া প্রতিবেশীরা তার বাবা মাকে হত্যার দায়ে তাকে সমাজ থেকে বহিষ্কার করে দিয়েছিল। তা সত্ত্বেও সে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর সে তার আগের ফল রিভারের বাড়িতে ফিরে যায়, যেখান থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এদিকে কমনওয়েলথ অফ ম্যাসাচুসেটস লিজির বাবা মা হত্যার দায়ে আর কাউকেই সন্দেহ কিংবা গ্রেপ্তার করতে পারেনি। আজ 100 বছরেরও বেশি সময় ধরে এই মামলা সুরাহার চেষ্টা করেই যাচ্ছে তারা, কিন্তু মামলার সুরাহা আজও হয়নি। তাহলে কি ছিল এই মামলার পেছনের গল্প? কে খুন করেছে এই বার্ডেন দম্পতিকে? কেনই বা তার মেয়ের ঘাড়ে এসে পড়েছিল এই খুনের দায়ভার? আর যদি মেয়েই খুন করে থাকে, তাহলে সে কেন ছাড়া পেয়ে গেল? অনেক রহস্য আর কুয়াশায় আবৃত আজকের আমাদের এই গল্প, যে রহস্যের শেষ আজও হয়নি। লিজি বার্ডেন ম্যাসাচুসেটসের ফল রিভারে জন্মগ্রহণ করে। তার বাবা এন্ড্রু জ্যাকসন বার্ডেন খুবই পরিমিত পরিবেশে বেড়ে উঠেছেন এবং তিনি একটি স্থানীয় প্রভাবশালী পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও নিজের পায়ে দাঁড়ানোর জন্য অনেক কষ্ট এবং পরিশ্রম করেছেন। অবশেষে তিনি আসবাবপত্র এবং ক্যাসেট তৈরি ও বিক্রি করে একটি প্রতিষ্ঠানের মালিক হন, একটি সফল অবস্থানে চান এবং সম্পদশালী হয়ে ওঠেন তিনি। এছাড়াও তিনি গ্লোব ইয়ার্ন মিল কোম্পানি, ট্রয় কটন এবং উলেন ম্যানুফ্যাকচারিং কোম্পানির মালিকও ছিলেন, এবং একই সাথে তিনি ইউনিয়ন সঞ্চয় ব্যাংকের সভাপতি, ডুফি সেফ ডিপোজিট এবং ট্রাস্ট কং এর পরিচালক ছিলেন। সব মিলিয়ে তার বাণিজ্যিক অবস্থান সমাজে প্রতিষ্ঠিত ছিল। তার মৃত্যুর সময় তার সম্পদের মূল্য ছিল $3,00,000, যা 2016 হিসেব অনুযায়ী $80,00,000 সমান। তাহলে বোঝাই যাচ্ছে বার্ডেন পরিবারকে আমরা নিঃসন্দেহে সেই সময়কার একটি অন্যতম ধনী পরিবার বলতেই পারি। টাকা অনেক সমস্যার সমাধান হলেও টাকা মানুষের জীবনে সবসময় কাঙ্ক্ষিত সুখ এনে দিতে পারে না। বার্ডেন পরিবার তারই একটি উদাহরণ। প্রচুর ধন সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও এন্ড্রু ছিলেন মৃতব্যয়ী। তার মৃতব্যয়ী তার একটি উদাহরণ বলে, তিনি তার বাড়ির গ্রাউন্ডের কিছু রুম এবং দ্বিতীয় তলা সবসময় বন্ধ করে রাখতেন এবং বাড়ির এই অংশগুলো তিনি ব্যবহার করতে দিতেন না। এবং ইলেকট্রিসিটির লাইনও ছিল না এই অংশগুলোতে, যাতে বাড়ির পেছনে তার খরচটা কম হয়। এবং তার বাড়িটি ছিল তার ব্যবসা প্রতিষ্ঠানের কাছেই, যাতে যাতায়াত খরচ বেশি না হয়। যদিও সেই জায়গাটা ফল রিভারের রেসিডেন্সিয়াল এরিয়ায় পড়ে না, অথচ এন্ড্রুর আত্মীয় স্বজনরা ফল রিভারের রেসিডেন্সিয়াল এলাকায় থাকত। এন্ড্রু চাইলেই সেসব জায়গায় থাকতে পারত, কিন্তু খরচ কমানোর জন্য তিনি 92 সেকেন্ড স্ট্রিটে থাকতেন। লিজি এন্ড্রুর একমাত্র সন্তান। লিজির বড় বোন ইমা লেন্ড্রা বর্ডেনের জন্ম হয়েছিল 1851 সালে। লিজি এবং তার বড় বোন ইমা দুজনেই ধার্মিক চিন্তাধারার এবং তারা কেন্দ্রীয় কংগ্রেস চার্চেও যোগ দিয়েছিলেন। বয়স কম হওয়া সত্ত্বেও লিজি চার্চের সব কাজে ওতপ্রোতভাবে জড়িত ছিল। শুধু চার্চের কাজেই নয়, সে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিবাসীদের বাচ্চাদের রবিবার করে চার্চের স্কুলে পড়াত। সে বিভিন্ন ধার্মিক প্রতিষ্ঠান যেমন ক্রিস্টিনা ইন্ডোভার সোসাইটিতে জড়িত ছিলেন। এছাড়াও সে লেডিস ফ্রুট অ্যান্ড ফ্লাওয়ার মিশনের সাথেও জড়িত ছিল, অর্থাৎ লিজি কাজ করতে ভালোবাসত এবং নৈতিক কাজগুলোতে সে বেশি জড়িত থাকার চেষ্টা করত। লিজির মা ছিলেন সারা অ্যান্থনি বর্ডেন। 1863 সালে লিজির মাত্র 3 বছর বয়সে হঠাৎ তার মা মারা যায়। তিনি মারা যাওয়ার বছর তিনেক পরেই লিজির বাবা অ্যাবি ড্যাফি গ্রেকে বিয়ে করেন। পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদ এবং তদন্তের সময় লিজি তাকে মিসেস বর্ডেন বলে অভিহিত করে। সে তাকে একবারও মা বলে ডাকে না। এতে সে পরিষ্কার প্রমাণ করে দেয় যে তার আর অ্যাবির মধ্যে খুব ভালো সম্পর্ক মোটেও ছিল না। লিজি সবসময় মনে করত অ্যাবি তার বাবাকে বিয়ে করেছে তার বাবার টাকা পয়সার লোভে। লিজির মামলার তদন্ত চলাকালীন সময় ব্রিজেট সুলিভান, যে লিজিদের বাড়িতে কাজ করত, সে বলে লিজি আর তার বোন এমা খুব কম দিনই অ্যান্ড্রু আর অ্যাবির সাথে একসাথে খেতে বসত। 1892 সালের মে মাস, এন্ড্রু তার বাড়ির চালা ঘরের কবুতরগুলোকে মেরে ফেলেছিল, কারণ এই কবুতরগুলোর কারণে এলাকার বাচ্চা কাচ্চারা মাঝে মধ্যে তাদের বাড়িতে চলে আসত এবং কবুতরগুলোকে নিয়ে যাওয়ার চেষ্টা করত। সেই সময় লিজি এই কবুতরগুলোর জন্য নিজের হাতে সুন্দর করে একটা ঘর বানিয়েছিল, কিন্তু যখন সে শুনল কবুতরগুলোকে তার বাবা মেরে ফেলেছে, সে খুবই কষ্ট পায়। 1892 সালের জুলাই মাসে লিজি এবং তার বড় বোনের তাদের বাবা মায়ের সাথে ছুটিতে ঘুরতে যাওয়া নিয়ে একটা তর্কাতর্কি হয়। লিজি এবং তার বোন নিউ বেডফোর্ডে ছুটিতে গিয়েছিল এবং সেখান থেকে ফিরতে দেরি করার ফলে অ্যান্ড্রু তাদের সাথে রাগারাগি করে এবং ব্যাপারটা নিয়ে তাদের মধ্যে কিছুটা তর্ক বিতর্ক হয়। খুনের 1 সপ্তাহ আগে তারা ফল রিভারে ফেরে, কিন্তু লিজি তার বাড়িতে ফেরে না। সে ফল রিভারে 4 দিনের জন্য একটি রুম ভাড়া নেয় এবং সেখানেই থাকে। এই হত্যাকাণ্ডের প্রায় 1 মাস আগে থেকে বর্ডেন পরিবারে কিছু ঝামেলা চলছিল, বিশেষ করে অ্যান্ড্রু তার স্ত্রী অ্যাবির পরিবারকে তার কোম্পানির বিভিন্ন ব্রাঞ্চের কিছু রিয়েল এস্টেট উপহার হিসেবে দেওয়ার পর থেকেই ঝামেলা শুরু। লিজির সৎ মায়ের বোনকে একটি বাড়ি দেওয়ার পর লিজি এবং তার বোন সেই বাড়িটির ভাড়া বাবদ অর্থ দাবি করে, কারণ এই বাড়িটি তারা তাদের বাবার কাছ থেকে সেই সময়কার $1,000 দিয়ে কিনেছিল। অ্যান্ড্রুর খুনের ঠিক 1 সপ্তাহ আগে তারা এই বাড়িটি তাদের বাবার কাছ থেকে সেই সময়কার $5,000 বিক্রি করেছিল। হত্যার আগের রাতে লিজি এবং এমার মৃত মায়ের ভাই অর্থাৎ তাদের মামা তাদের বাড়িতে আসেন। অ্যান্ড্রু তাকে ব্যবসা নিয়ে কিছু আলাপ আলোচনা করার জন্য ডেকেছিলেন। এই মামলার সাথে সম্পর্কিত অনেকেই মনে করেন যে সেদিন রাতে লিজির মামার সাথে অ্যান্ড্রুর বিষয় সম্পত্তি নিয়ে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে উত্তেজনাপূর্ণ অবস্থার তৈরি হয়। মৃত্যুর বেশ কিছুদিন আগে আরো একটি ঘটনা ঘটে। বর্ডেন পরিবারের সবাই হঠাৎ করে একই সাথে অসুস্থ হয়ে পড়ে। তাদের একজন পারিবারিক বন্ধু বলেছিলেন তারা খাবারের সাথে যে মাংস খাচ্ছিল সেটাতে কোনো ঝামেলা ছিল, যার জন্যই এমনটা হয়েছিল। কিন্তু অ্যাবির মনে তখনই ভয় ঢুকে যায়। সে মনে করে কেউ খাবারের সাথে বিষ মিশিয়ে দিয়েছে। অবশেষে সেই দিনটা এলো যার জন্য অ্যাবি কিংবা এন্ড্রু কেউ প্রস্তুত ছিল না। তারা কেউ হয়তো কোনোদিন ভাবেনি তাদের জীবনে এমন একটা দিন নেমে আসবে। 4 আগস্ট 1892 দিনটা ছিল বৃহস্পতিবার। অ্যাবি এবং তার স্বামী অ্যান্ড্রু তাদের নিজ বাড়িতেই খুন হয়। অ্যাবি খুন হয় সকাল 9টা থেকে 10:30টার মধ্যে আর অ্যান্ড্রু খুন হয় সকাল 10:30টা থেকে 11টার মধ্যে। দুটো লাশই বাড়িতে পড়ে থাকে। কি আছে এই খুনের পেছনে সে ঘটনা কারোরই জানা নেই।
ABC Radio 89.12 FM.
Dear listeners, this is ABC Radio 89.2 FM. এবং ইয়ন্ডার মিউজিকে এখন গান শুনুন কোনো ইন্টারনেট চার্জ ছাড়া। এখন কোনো সাবস্ক্রিপশন ফিও প্রয়োজন হবে না। 20 মিলিয়নেরও বেশি লোকাল এবং ইন্টারন্যাশনাল হিট শুনতে এখনই ডাউনলোড করুন দেশের এক নম্বর মিউজিক অ্যাপ। এয়ারটেল ইউজাররা এয়ারটেল ইয়ন্ডার মিউজিক এবং রবি ইউজাররা রবি ইয়ন্ডার মিউজিক ডাউনলোড করুন গুগল প্লে স্টোর কিংবা iOS অ্যাপ স্টোর থেকে। জানা গ্যাং, নো মানি ফর মিউজিক। সেদিন সকালে অ্যাবি গেস্ট রুম পরিষ্কার করছিল। যদিও এটা লিজি আর এমার নিয়মিত কাজ ছিল, তবুও সেদিন অ্যাবি বিছানাপত্র ঠিক করার জন্য গেস্ট রুমে গিয়েছিল, কারণ লিজির মামা মর্স ওই রুমেই গত রাতে ঘুমিয়েছিল। ফরেন্সিকের রিপোর্ট অনুযায়ী অ্যাবির মৃত্যুর আগে তার সঙ্গে হত্যাকারীর ধস্তাধস্তি হয়েছিল। প্রথমে তার মাথার বাম পাশে কুড়ালের মতো কিছু একটা দিয়ে আঘাত করা হয়, এতে তার বাম কানের উপরের অংশ কেটে পড়ে যায়। এরপর তার মুখ মেঝের সাথে বাড়ি দিয়ে তাকে ফেলে দেওয়া হয়, এতে তার নাক এবং কপালে প্রচন্ড আঘাত লাগে। এরপর হত্যাকারী তাকে বারবার আঘাত করতে থাকে, ততক্ষণ পর্যন্ত জখম করতে থাকে যতক্ষণ পর্যন্ত সে না মরে। তার হত্যার ঘটনা দেখেই বোঝা যাচ্ছিল যেই তাকে খুন করেছে তার অ্যাবির উপর প্রচন্ড রাগ আর ক্ষোভ জমেছিল, না হলে এত নির্মম ভাবে কাউকে মারা সম্ভব নয়। সেদিন সকালেই ব্রেকফাস্টের পর অ্যান্ড্রু আর মর্স তাদের বসার ঘরে গিয়েছিল এবং প্রায় ঘণ্টাখানেক সেখানে তারা ব্যবসা নিয়ে নানান আলোচনাও করে। সকাল 8:48 মর্স তার এক আত্মীয়ের সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। 9:00 দিকে অ্যান্ড্রু তার মর্নিং ওয়াকের জন্য বের হয়। প্রায় 10:30 দিকে যখন সে বাড়িতে ফিরল, সে তার চাবি দিয়ে দরজা খুলতে পারছিল না। তখন সে দরজা নক করলো। তাদের বাড়ির কাজের মেয়ে ব্রিজেট এসে দরজা খুলে দেয়। পরবর্তীতে পুলিশের কাছে ব্রিজেট বলে সেই সময় সে লিজির হাসির শব্দ শুনেছিল এবং শব্দটা আসছিল সিঁড়ির উপর থেকে। তার কথা পুলিশ গ্রহণ করে, কারণ অ্যাবির মৃতদেহ পাওয়া যায় উপরের ঘর এবং সিঁড়ির মাঝামাঝিতে। কিন্তু লিজি এই কথা অস্বীকার করে। সে জানায় তার বাবার বাড়িতে আসার পর সে সিঁড়ির উপরে ছিল না, সে নিচেই ছিল এবং তার বাবা তাকে জিজ্ঞেস করেছে যে অ্যাবি কোথায়। তখন সে বলেছে অ্যাবি তার এক অসুস্থ বন্ধুকে দেখতে গিয়েছিল। লিজি আরো বলে সে তার বাবার পায়ের জুতা খুলে দিয়েছিল এবং স্লিপার পরতে দিয়েছিল। এরপর তার বাবা গিয়ে সোফায় শুয়ে পড়ে। এখানে বলে রাখি, অ্যান্ড্রুর লাশের পায়ে কোনো স্লিপার ছিল না, বরং জুতাই ছিল। এরপর লিজি ব্রিজেটকে দোকানে পাঠায় কিছু জিনিস কিনতে, কিন্তু হঠাৎ ব্রিজেটের শরীর খারাপ লাগায় সে তার রুমে গিয়ে শুয়ে পড়ে। এরপর কি হয়েছিল জানতে চাইলে লিজি দুটি ভিন্ন ভিন্ন বিবরণ দেয়। সে বলে ঘটনার সময় সে ছাদে গিয়েছিল কিছু একটা খুঁজতে এবং সেখানে সে 20-30 মিনিট ছিল। সেখানে দাঁড়িয়ে সে নাশপাতিও খাচ্ছিল তখন, কিন্তু পুলিশ সন্দেহ করেছে যে সেদিন খোলা ছাদে এতক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব না। সেদিন বাইরে প্রচন্ড রোদ ছিল, তাছাড়া ছাদের মেঝেতে ধুলো জমেছিল এবং তারা সেখানে কোনো পায়ের ছাপও পায়নি। এদিকে ব্রিজেট পুলিশকে জানায় সে তৃতীয় তলায় তার নিজের রুমে ছিল। জানলা দরজা পরিষ্কার করে মাত্র সে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে যাবে এমন সময় সে শুনতে পায় নিচ থেকে লিজি তাকে ডাকছে। সে চিৎকার করে বলছে, ব্রিজেট তাড়াতাড়ি নিচে এসো, বাবাকে খুন করেছে কেউ। ব্রিজেট এসে দেখে অ্যান্ড্রুর ছিন্ন ভিন্ন দেহটা নিচে বসার ঘরে পড়ে আছে, তাকেও কুড়ালের মতো কিছু একটা দিয়ে 10-12 বার আঘাত করা হয়েছে। তার চোখের মণি ছিটকে বেরিয়ে গেছে। দেখে মনে হচ্ছিল খুন করার সময় অ্যান্ড্রু ঘুমিয়েছিল, তখনও তার শরীর থেকে রক্তপাত হচ্ছিল, অর্থাৎ তাকে এই মাত্র খুন করা হয়েছে। এক একজন এক এক রকম কথা বলছে, কারোর কথার সাথেই কারোর কথা মিলছে না, একই মানুষ একই ঘটনা বারবার ঘুরিয়ে পেঁচিয়ে বলছে। এই সমস্ত কিছু দেখে পুলিশ সদস্যরা বিভ্রান্ত হয়ে যায়, কোনো শক্ত প্রমাণ তারা পাচ্ছিল না। পুলিশের সাথে সব প্রশ্নোত্তরের সময় লিজি খুব অদ্ভুত এবং উল্টাপাল্টা কথা বলে। প্রথমে সে বলে সে বাড়ির বাইরে ছিল এবং ঢোকার সময় সে গোঙানোর শব্দ শোনে। এর দুই ঘন্টা পর আবারও তাকে জিজ্ঞাসা করা হলে সে তার স্টেটমেন্ট বদলায় এবং বলে সে বাড়িতে ঢোকার সময় কোনো শব্দই শুনতে পায়নি এবং বাড়িতে ঢোকার পর সে অস্বাভাবিক কিছুই দেখেনি। যখন তাকে জিজ্ঞেস করা হলো তার সৎ মা তখন কোথায় ছিল, সে বলে অ্যাবি তার এক অসুস্থ বন্ধুকে দেখতে গিয়েছিল। আবারও সে বলে সে বাড়ির ভিতরে ঢুকে ব্রিজেটকে বলে অ্যাবি বাড়িতে আছে কিনা সেটা দেখতে। তখন লিজির এক প্রতিবেশী মিসেস চার্চিল আসে এবং চার্চিল আর ব্রিজেট সিঁড়ি দিয়ে উপরের দিকে যাওয়ার সময় তাদের চোখ মেঝেতে পড়ে এবং তারা অ্যাবির লাশ দেখতে পায়। পুলিশের যে সদস্যরা লিজিকে প্রশ্নোত্তর করছিল তারা জানায় লিজির কথায় তাদের প্রবল সন্দেহ আছে। তারা লিজির কথার কোনো কিছুই বুঝতে পারে না কারণ লিজি বারবার তার কথা বদলাচ্ছিল। তারা এও বলে লিজির কথা বলার ধরনও তাদের কাছে সুবিধাজনক মনে হয়নি। তার মধ্যে কোনো চিন্তাই ছিল না, সে খুব স্বাভাবিকভাবেই পুলিশের সাথে কথা বলছিল। এতেই তাদের সন্দেহ বেড়ে যায় কারণ যার বাবা এবং সৎ মাকে খুন করা হয়েছে সে এতটা স্বাভাবিকভাবে কিভাবে কথা বলতে পারে। পুলিশ তার রুমে তল্লাশি চালায় কিন্তু তারা একেবারে খুঁটিয়ে নাটিয়ে দেখেন কারণ লিজি তাতে অস্বস্তি প্রকাশ করছিল। যেহেতু লিজির বিরুদ্ধে কোনো প্রমাণ তাদের হাতে ছিল না তাই তারা জোরও করতে পারছিল না, কিন্তু পরবর্তীতে পুলিশ বুঝতে পারে এটা হয়তো তাদের ভুল ছিল। অনুসন্ধানের এক পর্যায়ে বাড়ির বেসমেন্টে পুলিশ দুটো কুড়াল খুঁজে পায় এবং এই জাতীয় আরো দুটি অস্ত্র খুঁজে পায় তারা, তার মধ্যে একটা কুড়ালের হাতল ভাঙা এবং পুলিশ সন্দেহ করেছিল এটি দিয়েই খুন করা হয়েছে কারণ সেখানে আর বাকি কুড়ালগুলোতে ধুলো জমেছিল, বোঝা যাচ্ছিল সেগুলো অনেকদিন ধরেই সেখানে পড়েছিল। শুধুমাত্র সেই ভাঙা কুড়ালটাই একমাত্র পরিষ্কার ছিল। যাই হোক, সেখান থেকে পুলিশ কোনো শক্ত প্রমাণ সংগ্রহ করতে পারেনি। লিজি আর ইমার বন্ধু এলিস এর মধ্যে তাদের বাড়িতে থাকার জন্য আসে। লিজির মামাও সে বাড়িতে ছিল। প্রথমে লিজির মামা অন্য একটা রুমে ঘুমানোর কথা বলে কিন্তু পরে সে যে রুমে খুন হয়েছিল তার পাশের রুমে গিয়ে ঘুমায়। পুলিশ সেই বাড়ির দিকে নজর রাখছিল। মাঝরাতে পুলিশ দেখতে পায় লিজি বাড়ির বেসমেন্টে আসে এবং একটা বালতিতে করে কিছু কাপড় সেখানে রেখে দেয়। এরপরের রাতেই মর্স বাড়ি ছেড়ে পালিয়ে যায়। আশেপাশের মানুষ তাকে ধরার চেষ্টা করে, পুলিশ তাকে ধরতে চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। 6 আগস্ট পুলিশ আবার বাড়িটা ভালোভাবে সার্চ করে। এবার তারা লিজি এবং তার বোনের জামা কাপড় থেকে শুরু করে সবকিছু পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখে। তারা ওই মাথা ভাঙা কোড়ালটাও জব্দ করে। সেদিন সন্ধ্যায় একজন পুলিশ অফিসার এবং মেয়র বর্ডেনের বাড়িতে আসে। তারা এসে লিজিকে জানায় যে তাকে তার বাবার এবং সৎ মায়ের খুনের আসামি বলে সন্দেহ করা হচ্ছে। পরদিন সকালে লিজির বন্ধু এলিস রান্নাঘরে ঢুকে দেখে লিজি একটা কাপড় ছিঁড়ে কুটিকুটি করছে। এলিস তাকে জিজ্ঞেস করলে সে বলে যে কাপড়টিতে পেন্টিং লেগে গিয়েছিল। এতে এলিসের মনে খটকা লাগে। খুব সম্ভবত এই কাপড়টি হত্যার দিনে লিজির পরনে ছিল। 8 আগস্টে লিজি শুনানির জন্য হাজির হয়। সে তার পারিবারিক আইনজীবীকে কোর্টে উপস্থিত রাখার অনুরোধ জানায় কিন্তু তার এই অনুরোধ কোর্ট প্রত্যাখ্যান করেন কারণ এই কেসটিতে তারা গোপনীয়তা রাখতে চায়। লিজিকে তার স্নায়ু শান্ত রাখার জন্য প্রতিদিন মরফিনের ডোজ দেওয়া হতো যাতে আদালতে তার সাক্ষ্য প্রমাণের সময় সেটা কাজে লাগে, কারণ লিজি কোর্টে প্রায় অনিয়ন্ত্রিত আচরণ করত এবং মাঝে মাঝে কোনো প্রশ্নের উত্তর দিতে চাইত না সে। এমনকি এমন কোনো প্রশ্ন যার উত্তর দিলে তারই ভালো হবে তার উত্তর সে দিত না, সে প্রায় উল্টোপাল্টা কথা বলতো। যেমন কখনো বলতো তার বাবা যখন বাড়ি ফেরে তখন সে রান্নাঘরে বসে ম্যাগাজিন পড়ছিল, আবার বলতো সে তখন ডাইনিং রুমে কাপড় ইস্ত্রি করছিল, আবার বলতো সে তখন সিঁড়ি দিয়ে নামছিল। সে এও বলে সে তার বাবার পায়ের বুট জুতা খুলে তাকে স্লিপার পরতে দিয়েছিল, যেখানে লাশের ছবিতে সরাসরি দেখা যাচ্ছে অ্যান্ড্রুর পায়ে বুট জুতাই ছিল। তার এসব কথাতে জেলা অ্যাটর্নি ক্ষেপে যান। কেন সে এসব উল্টোপাল্টা কথা বলছে? এসবের কারণে অবশেষে 11 আগস্ট তাকে কারাগারে দেওয়া হয়। এরপরও জিজ্ঞাসাবাদের সময় সে তর্কাতর্কি করত। এর ফলে তার সব কথা অগ্রাহ্য করে আদালত 7 নভেম্বর একটি গ্র্যান্ড জুরির তত্ত্বাবধানে জিজ্ঞাসাবাদ শুরু হয় এবং 2 ডিসেম্বর লিজি দোষী সাব্যস্ত হয়। 5 জুন 1983 নিউ বেডফোর্ডে লিজির বিচার শুরু হয়। এ বিচারে প্রসিকিউটিং অ্যাটর্নি ছিলেন হোসিয়া এম নলটন এবং সুপ্রিম কোর্টের বিচারপতি উইলিয়াম এইচ মুরি। বিচারের মূল বিষয় ছিল যে কুড়ালটাকে খুনের অস্ত্র বলে মনে করা হচ্ছে সেটা খুনের অস্ত্র নয়। এ বিষয়ে প্রসিকিউটররা যুক্তি দিয়েছিলেন এটি খুনের হাতিয়ার হওয়ার কারণে কুড়ালের হ্যান্ডেলটা সরানো হয়েছে কারণ এতে রক্ত লেগেছিল। একজন পুলিশ অফিসার বলেন কুড়ালটার পাশেই একটা হ্যান্ডেল পাওয়া গিয়েছিল, আরেকজন অফিসার বলেন সেখানে কোনো হ্যান্ডেল পাওয়া যায়নি। পরের বিষয়টা হলো লিজি খুনি হলে তার কোনো পোশাকে রক্ত লেগেনি, প্রসিকিউশন বলে লিজি খুনের কিছুদিন পর তার কাপড় পুড়িয়েছিল। এরপরের বিষয় ছিল কাজের লোক ব্রিজেট। সে বলে সকাল 10:58 সে সিঁড়ির উপরে যায় এবং সেই সময় লিজি এবং তার বাবা সিঁড়ির নিচেই ছিল, কিন্তু লিজি অনেকবার বলেছে সে সেই সময় ছাদে ছিল প্রায় আধা ঘন্টা। কিন্তু তাদের প্রতিবেশী জানায় 11:03 দিকে লিজিকে তারা ছাদ থেকে নামতে দেখে, অতএব লিজি ছাদে ছিল 5 মিনিট। 11:10 লিজি ব্রিজেটকে নিচে ডাকে এবং বলে তার বাবাকে খুন করা হয়েছে, কিন্তু সে তাকে ঘটনাস্থলে যেতে দেয় না, বরং ব্রিজেটকে ডাক্তার আনার কথা বলে বাড়ি থেকে বের করে দেয়। এমন আরো অনেক তর্ক বিতর্ক যুক্তি প্রমাণের মধ্যে দিয়ে 20 জন প্রায় 1.5 ঘন্টার বিচারের পর জুরি লিজিকে খালাস করে দেয়, কারণ তার বিরুদ্ধে অনেক প্রশ্ন থাকলেও কোনো প্রমাণই পুলিশের কাছে ছিল না। বিচারে লিজি খালাস পেলেও সারা দেশের মানুষের আঙুল ছিল তার দিকে। কেউ কেউ বলেছে লিজি তার বাবার দ্বারা শারীরিকভাবে নির্যাতিত হয়েছিল, তাই সে তাকে খুন করেছে। অনেকে আবার কাজের লোক ব্রিজেটকেও সন্দেহ করেছিলেন। অনেকে আবার মনে করেন ব্রিজেটের সাথে লিজির সমকামিতার সম্পর্ক ছিল, যা তা সৎমা দেখে ফেলায় তারা দুজনে মিলে প্রথমে তাকে খুন করে এবং পরে বাবাকেও খুন করে। কিন্তু পরবর্তীতে মামলা ডিসমিস হওয়ার পর ব্রিজেট যখন অন্য জায়গায় চলে গেলেন এবং বিয়ে করলেন, তখন তার উপর আর সমকামিতার সন্দেহ করা হলো না। কিন্তু ব্রিজেট অনেক পরে তার বোনকে বলেছিল লিজিকে বাঁচানোর জন্য সে তার সাক্ষ্য বদলে দিয়েছিল। অনেকে মনে করেন এই পুরো ঘটনার সাথে লিজির বোন ইমা জড়িত ছিল, যে আসলে সেই সময় বাড়িতেই ছিল না। অনেকেই ভাবে ইমা চুরি করে একদিন বাড়িতে আসে এবং বাবা মাকে খুন করে আবার চুরি করে ফিরে যায়। এই সব কিছুর মধ্যেই চাপা পড়ে যায় দুটো জীবন। এই রহস্যের কোনোদিনই সমাধান হয় না। সবকিছু শান্ত হওয়ার পর ইমা এবং লিজি দি হিল নামক জায়গা, যা তাদের আগের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, সেখানে একটি জাঁকজমক বাড়িতে ওঠে। লিজি তার নাম বদলে লিজবেথ রাখে। তাদের নতুন বাড়িতে প্রচুর চাকর বাকর, দারোয়ান, সব মিলিয়ে খুব জাঁকজমক জীবন যাপন করে দুই বোন। এন্ড্রু তার সব সম্পত্তি তার দ্বিতীয় স্ত্রীর নামে করে দিয়ে গিয়েছিল। এন্ড্রু মৃত্যুর পর সব সম্পত্তি সেই পেল, কিন্তু দুজনের মৃত্যু হওয়ার ফলে সব সম্পত্তির মালিক হয় দুই বোন। এরপর 1927 একজন 63 বছর বয়সে লিজি মারা যায়। বর্ডেন দম্পতির খুন সারা জীবনের জন্য রহস্যই থেকে যায়।
আমাদের জন্য লিখেছেন অনিকা চৌধুরী প্রিয়ন্তি। আসুন তাহলে গল্পের প্রথম পর্ব শুনি, তারপরে আবারও ফিরে আসবো। আপনি আছেন আমার সঙ্গে, অর্থাৎ শ্যামিনের সঙ্গে কুয়াশায়, আর শুনছেন এবিসি রেডিও 89.2 FM। সমুদ্র প্রকৃতির অপরূপ সৌন্দর্যের প্রতীক। সমুদ্র যতটাই সুন্দর কখনো কখনো ততটাই ভয়ঙ্কর হয়ে ওঠে। নীরব রাতে নিস্তব্ধ হয়ে কান পেতে সমুদ্রের গর্জন শুনলে যেমন নিজের জীবনের অর্থগুলো খুব সহজে খুঁজে পাওয়া যায়, তেমনই কখনো কখনো এই গর্জন শুনে বুক কেঁপে ওঠে। সমুদ্রকে আমরা যতটা না চিনি তার চেয়ে অনেক বেশি চিনে সমুদ্রের পুত্ররা। সমুদ্রে তাদের বাবা মা, সমুদ্রের কোলে লালিত এই জলপুত্ররা সমুদ্রের সাথে মিলিয়ে মিশে একেবারে একাকার হয়ে যায়। একটা সময় এরা সমুদ্রের হিংস্রতাকেও হার মানায়। এই সমুদ্রই তাদের দুবেলার অন্ন যোগায়। সমুদ্রের বুকে নৌকা বেয়ে মাছ ধরে তাদের জীবন চলে। সমুদ্রের উথাল পাথাল ঢেউকে হার মানিয়ে জীবনের তাগিদে তারা রাত দিন এক করে ঘুরে বেড়ায় সমুদ্রের মাঝে, কখনো স্টিমার, কখনো নৌকা, আবার কখনো জাহাজ। চট্টগ্রামের পতেঙ্গা শহরের ছোট্ট একটা গ্রাম কাঠখড়ি, খুব ছোট্ট ছিমছাম একটা গ্রাম, গ্রাম না বলে জেলে পড়লি বলাই ভালো। পতেঙ্গার অন্য সব গ্রামের চেয়ে এই গ্রামে জেলেরা এসেছিল সবার আগে। জেলেদের আদি নিবাস এই গ্রামে খুব বেশি হলে 100-200 মানুষের বসবাস। গ্রামটার চারপাশে আর তেমন কোনো গ্রাম নেই, ছোট্ট একটা খাল পার করে যেতে হয় আরেকটা গ্রামে। এখান থেকে বাজারও বেশ খানিকটা দূরে। গ্রাম থেকে সবচেয়ে কাছে যা আছে তা হলো সমুদ্র আর তার গর্জন। একেবারে সমুদ্রের কূল ঘেঁষে গ্রাম তাদের। এই গ্রামের মানুষের মাছ ধরা, সমুদ্র এসব ছাড়াও আরো একটা অধ্যায় আছে, যে অধ্যায়টা অন্ধকার, রহস্যময় আর কুয়াশাচ্ছন্ন, যার নাম মৎস্য। আজকে আমাদের কুয়াশার এই গল্প এই জেলিপল্লি নিয়ে। গল্প শুরুতেই বলে রাখছি, চিটাগাংয়ের ভাষা আমাদের কুয়াশার সাধারণ শ্রোতাদের বোঝার জন্য কিছুটা বোধগম্য করা হয়েছে। এতে কোনো অঞ্চল কিংবা ভাষাকে হীন বা বিকৃত করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। ও জলদাস, আওয়াজে করে যাস।
দুইজার সারত যাই মা, বহুত দারের দিয়ে পাওনা পাতি আছে।
কি সাইজের বেলায় ন গেলে ওই তো না কাল যাই।
ন মা, প্রায় ভাগ ধরলে যাইব। তুই চিন্তা ন করো, রিয়া কিনে লগে এক লগাইছাম।
দেইস, এল হাল আবার আড়া দেশ ন। তাড়াতাড়ি আইসো, দুগা দুগা। মা, কি তেইস হাজার বেলে ন গেলে হয়তো। কিতর যাও ন, কি দরকার আছিল? তোমারও তো টিয়া আছে, কাল গেলে চলতো না? তাই তো মানা কইলাম। ওর বাস মরার পরে কোয়ার্টারে লই বাসে থাকি, আর হিসু হইলে খিলেও থাকিব। তুই ওরে কইতে পারলি না? আর কথা কি আর মনের ধরে? বিয়ের গুণেই বলে গিয়ে তুই চিন্তা না খুঁজছ, যা কর যা। কতবার মানা করলেন, ঠিকই আর কথা শুনেন না, জলদি বিছন্দে খবর দে। সে মরলেও আগে শুনি দে, তুই হামিস নব সাগরের নাম নে।
মা, ও মা, ঘরে গেলা? জিনুক, ঘরে গেলি?
ও মা, কি যাইয়ের ঘরে আসিলি তুই? বউটা ফুয়াতে হিতের কথা একদিন চিন্তা না করি।
মৎস্য পাইছিল মা, আর আর বংশে মারি বলাই দিয়ে, আর শরীরের মধ্যে কেন জানি ঘরর। আরে তোর মা, আর কেন জানি লাগে।
হ্যাঁ, তুই নিজ চোখে দেখিস?
ও মা,
জলদাস কড়ে
মা, এই বিক্কি মা, আর বউটা ফোয়াতি মা, আর ফোয়াদের কি সর্বনাশ হইল?
চিন্তা না করিও, মাসবের লগে আর হিসাব বহুত দিনে সারাটা জীবন ওই মানুষের ক্ষতি ঘুরি আসছে, আর আজ সারা জীবন মানুষেরও বাঁচাই আসছে। তুই চিন্তা না করো, তোর পোয়ার কিছু না হইব। দেখি জলদাস কটে
দেখে থাক, বতা বলাই আছে বিয়েকিন হাত ধরিয়া পার হই যা। ওই কু নজর যত কু গন্ধ, বিয়েকদিন হাত ধরিয়া পার হই যা। শয়তান,
বান্ধি দাও
মা,
তুই চিন্তা না করছো, তোর পোয়ার কিছু না হইব। কি কইতা যুগে তা কডে, তোমার পোয়ার বউরে তো দিলাম না, হিতের এইখানে দেখিয়া যাই।
মা, বউরে তো পোয়াছি, হিতের ঘর তো বাইরেতে মানা করছিলাম।
ভালোই বুঝছো, মস্তক যদি পোয়াতির গন্ধ পায় তাহলে সর্বনাশ। এই ছোটকালের তো এই মস্তকের পিছদি লাগিয়ে আসছি, আর বাপও ইয়াল্লাই মরি গইয়ে গো। ইয়ান গ্যারান্ডার কত মানুষ যে মস্তকের প্যাট গইয়ে, ইয়ানোর একজন বিয়ে তাই করুনি। আই থাকতে তোর কোনো ভয় নাই, যাও বোর্ডারে নিয়ে আসছো।
বিনোক, এক্ষিনি আয় তো।
নমস্কার।
হাত বাঁধিল মা গঙ্গার উপর ভরসা রাখ। আর যাইছি,
গেলাম রে শ্রীমতী, কিছু হইলে আরে খবর দিও।
মৎস্য যাকে একবার চোখে দেখলেও মানুষ স্বাভাবিক থাকে না, কাঠখুলি বহু বছর ধরে এই মৎস্যকের জন্য অভিশপ্ত। তাই হয়তো অন্যান্য জেলেপাড়ার অন্যান্য জেলেরা কখনো এর আশেপাশে বসত করেনি। পৃথিবী থেকে একেবারে আলাদা কোনো একটা বৃত্তের মাঝে আবৃত্ত এই কাঠখুলি গ্রাম। এই বৃত্তটাকে ঘিরে রেখেছে মৎস্য। এই মৎস্য আসলে কি তা কেউ জানে না। এই জেলে পল্লীর সবচেয়ে প্রাচীন গ্রাম এটি। মানুষ শত শত বছর ধরে শুধু মৎস্যদের নামই শুনে এসেছে। কেউ জানে না কোথা থেকে এসেছে সে, কেন এসেছে আর কি বাঁচায়। যারা জানতো তারাও কয়েক শত বছর আগে পৃথিবী ছেড়ে চলে গেছে। এখন যতটুকু আছে ততটুকুই লোকগুলো শোনা কথা, সেটাও কেউ জোর দিয়ে বলতে পারে না। যারা বৃদ্ধ তারা ভাষা ভাষা করে বলে এখানে গ্রাম হওয়ার আগে শ্মশান ছিল, আবার কেউ বলে এখানে কোনো অঘরি আস্তানা ছিল। কেউ কেউ এও বলে যে এই সমুদ্রের ওপারে কোথাও কোনো অশুভ জায়গা থেকে এসেছে এই মৎস্য। তবে কেউই ঠিক করে বলতে পারে না ঘটনা। কঙ্গনার বাবা শিবের ঘোর তপস্যা করেছিলেন, সেও পারেনি এই গ্রামের উপর থেকে মৎস্যদের কালো ছায়া সরাতে, এই কারণে তার মৃত্যু হয়েছিল। সেও অনেকদিন আগের কথা। শেষ পর্যন্ত কঙ্গনা তার বাবার জায়গা নিয়েছে। কঙ্গনা না থাকলে এই গ্রাম হয়তো একদিন ধুলোয় মিশে দিত। তার ভরসায় মানুষ এখনো এখানে থাকার সাহস করতে পারে। এই গ্রামে অন্তঃসত্ত্বা মহিলা, নতুন বিবাহিত দম্পতি, ছোট বাচ্চা, এদের নিয়ে মানুষ সব সময় আতঙ্কে থাকে। এসবের গন্ধ পেলেই নাকি মৎস্যের মাথা ঠিক থাকে না। বউ বউ তা বিস্তাবান দিল তো?
মা তাই ঘরে আল্লাহ হতে পারি, তুমি তোমার পো আনিবা যাও, হিতে আল্লাহ আছে।
তুই একলা থাকতে পারবি? কিছু হইলে আমার ডাক দিস। তুই আর মরে চল, মায়ের সাধুয়া জল দিয়ে গা ধুই দেওয়ান করিব। হাই রে ভগবান, এর কোনো কোন শুনি লাইলো আর লগে।
আর
কি শুনো দেলি?
তোর গা বারবার লাগে, স্যারের পড়ার লাই ডর লাগে, ফুলের ভিতরে কেন জানি করে।
মনত সাহস তো কি শুনো ওইব, কঙ্গনা মা আইছিল?
বিয়ানকালে আইছিল, আসি ঝাড়ফুঁক করি গিয়ে।
চিন্তা না করো, আয়া দিয়ে যাই, কিছু হইলে আরে খবর দিও।
মা আয়া দিয়ে তুই জান ধরিব।
অফুত তোর শরীরে অনুসারে ন, আজ ইয়া দুই যা জান পড়তে ন।
মা আজ ইয়া ভালোই আছি, কদিন নৌকা বাসাই ন, দুই জাত না গেলে খাইবা কি?
জিয়ান আছে হিয়ান দি চলিব, আর কাইল উত্তম বাজারত মাছ লই বেচতে যাম। তুই দুই জাত ন যা।
নো মা এই বয়সে তোমার বাজারত যান পড়তে ন, হারা জীবন তো আর লই বাজারত মাছ বেচলা, আর তোমারে বাজারত যাইত ন দিয়ান।
হতা হুন
তুই চিন্তা ন বুঝছ মা, ভগবান আছে, তুই জিনুকের চাই রাখ,
জলদি ফিরে আসছ।
আইজ আইথত মন তোলায় আইতে ন পাইছম, তুই চিন্তা ন কর মা, বতার আর ভি একদিন লগে থাকব। আই যাই
দুগা দুগা। জলদাস চলে গেল, আজ তারা সমুদ্রের মাঝামাঝিই যাবে। জলদাস না আসাতে কিছুদিন বহদ্দার খুব লস হয়ে গেছে। জলদাস বহদ্দারের সবচেয়ে শক্তিশালী মাঝি, হালিশটা সবসময় তার হাতেই থাকে। কয়েকদিন সে না আসে তারা নৌকো নিয়ে বেশি দূর যায়নি। নৌকা নিয়ে যেদিন বেশি দূর যায় সেদিন আর ফিরতে পারে না, কখনো কখনো ফিরতে দুই তিন দিন লেগে যায়, আবার কখনো কখনো এক মাস নৌকায় জীবন কেটে যায় তাদের। আর জলদাস আসলে সবাই বেশ খুশি, অনেকদিন পর বড় একটা ছ্যাপ মারা যাবে। তারা সূর্য ওঠার পরপরই নৌকা ছেড়ে দিল। নৌকা ছাড়ার আগে তারা মা চণ্ডীর পুজো দিয়ে দিল। মা গঙ্গার পুজো না দিয়ে চণ্ডীর পুজো দেওয়ার কারণ আছে, আর তা হলো মৎস্য। অনেক সময় অনেকে নৌকা নিয়ে ফিরে আসে না, কখনো কেউ কেউ বেঁচে ফিরে এলে তাদের কাছ থেকে শোনা যায় মৎস্যপের ভয়ঙ্কর কথা। অনেকে অনেক কথা বলে, তবে একটা কথা সবাই বলে, আর সেটা হলো মৎস্যপটাকে এতই বড় যে সে সমুদ্রের পারে একটা পা রেখে আরেকটা পা নৌকার উপর দিয়ে তার বিশাল চুল ছেড়ে দিয়ে তারপর মাছ খেতে আসে। অনেক সময় নৌকা ডুবিয়েও দেয়। এসব থেকে বাঁচার জন্যে নৌকো ছাড়ার আগে চণ্ডীর পূজা দেয়া হয়, আর এই পূজা দেয় কঙ্গনা। এ করে কঙ্গনার পেট চলে। প্রত্যেক নৌকার পূজা দেয়া বাবদ বেশ টাকা পয়সা পায় কঙ্গনা। কেউ কেউ ইলিশ রূপচাঁদাও দেয়, তবে কঙ্গনা মাছ খুব একটা খায় না। একমাত্র কঙ্গনায় গ্রামের মানুষগুলোকে মৎস্যপের হাত থেকে বাঁচাতে পারে। আর কঙ্গনা বলে মাছ খেলে মাছের সাথে ওই মৎস্যপও তার ভেতরে ঢুকে যাবে, তাই সে খুব ভেবে চিনতে বেছে বেছে মাছ খায়। যাই হোক, জলদাসের নৌকা তৈরি, কঙ্গনাকে পুজোর সব সরঞ্জাম এনে দেয়া হলো, সে পূজা শুরু করল।
সাবধানে
থাকি, নৌকা ছাড়ি দেওয়ান পড়িব, পূজা ছাড়া রিসার্চ করো।
ভূষণ ওম কিং কালিয়ে নমো নমাহা। মা কালীর নাম মনত লই রওনা দে।
আই সীমা, এই কোটে গেলি তুই একদিন, আয় আয় জলদি নৌকা ছাড়। বদার আজ কেন জানি মন ভালো ন লাগে, কেন জানি ডর লাগে।
তুই চিন্তা ন করো, এদিন শোকের সামনে বংশমূল্য হিরাল্লাই ডর তোর মনের বই গাইয়া আলিশত মন দে, তুই একদিন বালিব মা গঙ্গার আর
লড়িয়া কেন দেবে। যাও যাও দিয়ে একদিন হাতের কাছে থ, মনে তুচ্ছে আইজিয়া ভালা মাছ পাইজাম।
এ জলদাস আলি শক্ত করি ধর, মনে তাই বড় মাছ চাপ দিয়ে তোরা জাল ফেলার দে।
নগদার এমনি কোনো মাছ নাই,
মাছ নাই
মিলে চুলিত নারির এই জাল খালি লোকেনে
আই তো কিছু বুঝিত নারি
বোধা বুঝে বুঝে
আবার কি
কিছু দেখানো ফেন ভরে যাই
হরিবাদ।
ওরে বাবা রে, এ সোলদাস জলদি হারিয়ে আরে দরিক কিনি আসলের মধ্যে কেন্দ্রি তো আরের
প্রথম পর্বে যেটা শুনেছি সেটা হচ্ছে এমন একটা জায়গা সমুদ্রের পারে, যে জায়গাটা অপরূপ সৌন্দর্যের প্রতীক। কিন্তু এত সুন্দর জায়গা সৌন্দর্যের প্রতীক হওয়া সত্ত্বেও সেখানে রয়েছে এক ভয়াল ছায়া। সে ভয়াল ছায়া বা ভয়ঙ্কর জীবটাকে নিয়ে আছে কুয়াশার গল্প। এতক্ষণ প্রথম পর্ব শুনলেন, আর আমরা এখন চলে যাচ্ছি গল্পের দ্বিতীয় পর্বে। আসুন দেখি গল্পের দ্বিতীয় পর্বে কি আছে। আপনি আছেন কুয়াশা শারমিনের সঙ্গে, আর শুনছেন এবিসি রেডিও 89.2 FM। মৎস্যবাসী কি তা কেউ জানে না। কখনো কোনো বাচ্চা হয়ে আসে, কখনো মেয়ে, কখনো ছেলে, কখনো অদ্ভুত আকৃতির কোনো কিছু, যে আকৃতি মানুষ কখনো দেখেনি, কোনো জীবজন্তুর সাথেও মেলে না। শুধু এই গ্রামেই না, আশেপাশের 8-10 গ্রামে সবাই মৎস্যপের কথা জানে। বয়স্ক লোকেরা তো শুনলেই বলে এ বড় শক্ত জিনিস, একে সরানো চারটিখানি কথা না। মৎস্য প্রায় জেলেদের নৌকার দিশা বদলে দেয়, কখনো সমুদ্রের মাঝে লাশ হয়ে, কখনো বা বড় কোনো মাছের রূপ ধরে, আবার কখনো দূরে কোনো নৌকায় দাঁড়িয়ে চিৎকার করে মানুষের সাহায্য চেয়ে নৌকার পথ ভুল করিয়ে দেয়। তারপর সেসব নৌকায় গিয়ে জেলেদের কাছে মাছ চায়। কখনো সেসব জেলে আর ফিরে না, কখনো কখনো অনেক কাকুতি মিনতি করে বেঁচে ফিরে আসতে পারে। জলদাসী নৌকাও ফিরে এসেছে, অনেক কষ্টে পথ চিনে জলদাস ফিরেছে ঠিকই, কিন্তু বহুত্বের ভীষণ জ্বর পড়ে গেছে। সবাই বুঝে কঙ্গনের পুজোর জোরে এই যাত্রায় ফিরে এসেছে। যাওয়ার আগে পুজোটা না দিলে বোধ হয় আর ফিরতেই পারত না।
বাবা জলদাস, তাই তুই বউটা খালাস হওয়ার আগে তুই আর মাছ ধরছি না। ওটা
ঠিক হোমা, খেয়ে বসা না এলে খাই বাকি আর হিম ছাড়া মাছ ওয়ার ফরত আছে না।
তোর বাপের উত্তর দিক দিয়ে জায়গা দিয়ে না আছে তুই বেশি নবদিস, সারা জীবন কষ্ট করে মাছ বেছে তোমারে থাকছি, আর নাতিনের মধ্যে এবার নাই একটু কষ্ট করলে কিছু নইব।
কি দরকার আছে
জল এমনও নিয়ে
আনতে ইচ্ছে নিয়ে আনার পর তো নবাসনের কথা আর মনে তো উঠলে এখনো রাধি কাঢ়ি উঠছে, রাখি আন কথা তুই নডরাব আর ফো আশা রাখদি আই আর মাছ ধরতে নজাইয়ান।
তুই আর জানল নজা আর জ্বর করে।
শোন আর যদি ফোয়া হয় তাহলে হের নাম রাখিব কৃষ্ণচন্দ্র, আর যদি মায়া ফোয়া হয় তাহলে নাম রাখিব দুর্গা। দুয়ার খুলে দিই
বাবা দুয়ারি কিনে খোলো বাবা, ভগবানের নাম লো ভগবানের নাম লো। কেন্দানি আবার করে তো ডর লাগে,
তুই নড়ে যাও আমি তো আছি।
ভগবান এইবারের মতো আরে বাঁচাই দাও বাঁচাই দাও। আরে কি হইয়ে কবি তো দুয়ারের বাইরে কে জানি আইয়ে আমি হচ্ছে দুয়ার খুঁজ আই তো মা এটার বাবা কেন জানি সুরেন না সুরেন না পরে ধর বলিস নদী দুয়ারের বাইরে বই গঙ্গাই উড়ে উড়েই গঙ্গনা মাইলে ডাকতে গিয়ে বাইশজন বাইশজন দেন ঠিক নয় তুই চিন্তা না করবো
ঘরে গেলি
গঙ্গনা মাইলি
এই কাঠখালির কেউ হিতের কোনো ক্ষতি না করের এবার আর কোয়ালের লেহাম আর অভিশাপ তোয়ারে যে তাবিজান দিয়েছিলাম হিবা কৈর্য ওই তোমার প্যাডেল পোয়ার দিয়ে নজর দিয়ে তুই এক কাম করো কতদিনের লাই তুই বাপের বাড়ির যাই গই
কেন কি কো মা এন সময় কেন করি ফাটাইও এবার তো মা নাই আর হিবার মায়ের বাইর যাওয়ানের লাই তো
বন্ধ করি যেমন পড়িব কালের মধ্যে সব শাড়ি ফেলো কাল সূর্য উঠলে পুজো শুরু হইব।
ঝিনুকের বাবার বাড়ি যেতে হলে ছোট্ট খালের মতো পার হতে হয়, পানিতে গেলেই বিপদ এমন কথা শোনা যায় কাঠখুলিতে। তাই এই অবস্থায় শ্রীমতী তাকে নিয়ে কিছুতেই পানি পার হতে চায় না, তাই বাড়িতে পুজোর সব ব্যবস্থা করা হলো। কঙ্গনা ভোর বেলা সূর্য ওঠার সাথে সাথে তাজা মুরগি কেটে তার রক্ত লোহা আর কালো বিড়ালের পশম ভিজিয়ে একটা পুটলিতে ভরে বাড়ির চারদিকে চারটা পুটলি পুঁতে দিল। এটা খুব শক্ত কাজ, এই কাজ কঙ্গনা সবার জন্য করে না, সে শ্রীমতীকে অনেক আগে থেকে চেনে, জলদাসকে একদম ছোটবেলা থেকেই দেখছে সে, তাই সেই কাজ করেছে। সারাদিন পুজো চলল, আজ শ্রীমতী মাছ বিক্রি করতেও যায়নি, জেলে পাড়ায় প্রচুর মেয়েরা খাড়াঙে কাজ করে বিভিন্ন গ্রামে মাছ বিক্রি করে, এটা তাদের কাছে খুব স্বাভাবিক। যাই হোক, পুজো শেষ করে সন্ধ্যাবেলা বাড়ির দিকে পা বাড়ালো কঙ্গনা। সমুদ্রের পা ধরে যেতে হয় কঙ্গনার বাড়িতে। মাঝপথে
এত রাত গিয়েছি, এটা কাতুর হচ্ছে কি কর বলা?
তোর
যাওয়ার দিন আই গিয়ে বানাই বানাই করি যান
কমলাকে জোর করে টেনে হেঁচে গাছের উপরে তুলল এবং সেখান থেকে এক ধাক্কায় তাকে ছুড়ে ফেলে। কমলার বাম পাশের হাত এবং পায়ে প্রচন্ড আঘাত পাইছে। ওভাবে কতক্ষণ পড়েছিল সে নিজেও জানে না। পরদিন ভোরে জেলেরা সমুদ্রে যাওয়ার সময় দেখে সে পড়ে আছে, তাকে তুলে বাড়িতে নিয়ে যাওয়া হয়। ডাক্তারও এসেছিল, সে মতো এই খবর পেয়ে প্রচন্ড ভয় এবং চিন্তায় পড়ে যায়। মৎস্যকের উৎপাত ইদানিং খুব বেড়ে গেছে। যাই হোক, পুজোটা হওয়াতে সে কিছুটা সরতে পেরেছে, জলদশা কিছুটা চিন্তামুক্ত হয়েছে। বহদ্দার জ্বর কিছুদিন হলেই সেরে গেছে, সে আবার নৌকা নিয়ে বের হবে। জলদাসকে খবরও দিয়েছে। জলদাসও অনেকদিন ধরে ঘরে বসা, মাকে অনেক কষ্টে রাজি করিয়ে জলদাস সেদিন রাতে মাছ ধরতে যাওয়ার অনুমতি দিল। কঙ্গনার শরীর গুরুতর অসুস্থ হওয়ায় সেদিন নৌকা ভাসানোর আগে পূজা হল না। তবু মনে সাহস নিয়ে আর মা গঙ্গার নাম নিয়ে জলদাস নৌকা ছাড়ল।
মা গঙ্গার নাম লই নৌকা তো ছাড়ি দিলাম, আজ নৌকা লই বেশি দূর ন যায়।
তোর বোর্ডার খবর ভালো নিজল দাস?
খবরদার ভালোই আছে।
তোর পরে জাইলা নৌ বানিবা, দেহাবড়া করাই শিক্ষিত করিবা।
খবরদার এই জাইলার জীবন আর ভালো ন লাগে, পরে আই এই সব করতে ন দিলাম।
পরে গেলি তোরা জাল ফেলাম।
খবরদার ওই আম কি রুয়া মাছের লাইন চক সচ্ছা
রুয়া মাছে ওই তো জল ফেলা জলদি। আরে কি হয়ে জলদাস, নৌকা সামুন্দি ন লই ধার কিয়া?
বুঝিস না পারি রোদার, নৌকা কেন জানি বেশি বোর লাগে।
কি বল, মাছ তো এখন অজ্ঞান দূরীর, নৌকা ভর লাগবো কেনে?
আরে মরার বাতাস উঠছে তো হচ্ছে
জলদাস, খালি শব্দ করি ধর।
মাসি
করিব। মাসি ডরে কেউ মরা না তুলেন, তুই চল মাসি, তুই ওর অঙ্গেই থাক, আই যাইতে আই যাইতে।
শ্রীমতী ছুটে গেল ছেলে লাশের কাছে। সমুদ্রের ধারে মানুষের ভিড়ের জন্য যাওয়া যাচ্ছে না, লাশগুলোর চোখ এখনো খোলা, হাত পা সব কোঁকড়া লেগে গেছে, সারা শরীর ধপধপে সাদা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে শরীরে এক ফোঁটাও রক্ত নেই। লাশের খোলা চোখগুলো দেখেই বোঝা যাচ্ছে মৃত্যুরাকে প্রচন্ড ভয়ঙ্কর কিছু দেখেছে। ছেলেকে এভাবে দেখে শ্রীমতী আর ঠিক থাকতে পারল না, অজ্ঞান হয়ে পড়ে গেল। লাশ তুলে আনা হলো, লাশটাকে যতক্ষণ পোড়ানো হয়েছে ততক্ষণ পর্যন্ত একটা কালো কুকুর সারাক্ষণ আশেপাশে ঘুরছিল। জেনে পড়লে যে স্বামী মরে গেলে মেয়েদের জীবনে অন্ধকার নেমে আসে। ঝিনুকের বয়স খুব বেশি হলে 17 হবে। তার শরীর থেকে সব শৃঙ্গার মুছে ফেলা হলো, সাদা কাপড় পরিয়ে দেওয়া হলো। এসব দুঃস্বপ্নের মতো লাগছে ঝিনুকের। মরার বাড়িতে 7 দিন পর্যন্ত মাছ মাংস খাওয়া নিষেধ। এছাড়া তাদের অনেক পুজোও আছে। জলদাস চলে যাওয়াতে পুরো সংসারের ভার এসে পড়ে শ্রীমতির উপর। এই অশুভ ছায়া তাদের সংসারটাকে একেবারে এলোমেলো করে দিয়েছে। অবশ্যই ঘটনা এখন জেনে পারা নতুন নয়, তবু মেনে নিতে কষ্ট হচ্ছে শ্রীমতির। আর ঝিনুকও একেবারে নিশ্চুপ হয়ে গেছে।
রইমা গরি ন খাই খাই তুই তো মরি দেবি, ফ্যাদের ফোয়াটারে তো বাসায় রাম হরিব,
ইতনে অতবার মানা হয়েছিল ন খাই বললই আগুন হতন হইল।
আই দত্তন আই মাস বিয়ানির কামত লাগি যাইম, তুই কিন্তু ভুলো করত্তন বাইন্য হবি। মা আমি কই কি আইও সব লাগে মাস বিয়ানির কামত লাগি যাইম, তুই কি খাওয়াইবি হরখানে যাও ফুত এখন হাইলই ঘুম যাগুই।
তুই নাই তো আছি কাইলে কম্পনার মার বাই চাইম, তুই নোডর বউ।
কিরে জয়ন্ত রাতই গিয়ে আর বাইক ন যাবি? তাই আম দাদা হিসাব দেয় কিনি মিলাই লই কিনি পালাই বা কমকে যাইতাম। আজ্ঞা আজ্ঞা আর আর ইয়র আজ হাইল দে অবস্থা শুরু হয়ে গিয়ে বেশি রাত ঘুরেই হয়ে যে খাওয়া না যাইব। তাই যে দাদা কাছে আই ফেরাই জয়ন্ত জলদাস মরি দেয় এই হিতের বোয়ার মার্ডার বেশি কষ্ট হইবে।
মাসুন দিয়ে দে মাজিম পূজ্য দাদা নার মারি ফেলব।
ওরে বাবারে ইয়ান কি দৌড়া 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 দৌড়া
মালতী ও মালতী কি ওই মাসি জলদি আয় বটারটা বাঁচা হয়েছে জলদি আয় জলদি জলদি
আরেক চিনি সহ্য করবর দি
মালতী গরম বন্ধ হয়ে আয় জলদি মনে তো ইচ্ছে ভোক লাগে
সে বলি তো বুকের দুধ খাই দে খানা দিন মোহন দে ঘুম যাইবা দুয়ার লাগাই থইলে কিনে বাতাসও করত নরুগে গরমে ফোয়া ঘুম যাইতো নফারে
আচ্ছা আচ্ছা তুই করত যা
নিস মাসি হন্ড গিয়ে
আমার বাড়ি গিয়ে বৌ গেলি এই না
কি হইয়ে পুরি যাই ওই হতনের বাচ্চা পোয়াডারে না স্যারের ওর দিন শেষ আইসছে দে দে পোয়াডার আর কোলত দে
কিছু
নাম করিব আর লগে
চলো
ভগবানের নাম নে মালতী মানে উঠিব আরে ডর আছ আয় থাকতে হন ডর নাই যতক্ষণ আয় না কই তো খুলবি না
আচ্ছা
ओम खराम चक्रा ओम खराम चक्रा गादेशु कपापुरीधान सुमंभूषण दिवाशरा शनखाम शनघातीम करायास्त्री नाया नमः रंगभूत भूतम विलासमादुइतम आयुष्यपट्टादशकम श्री महाकालिकम यामसतु सभापीते हरिकमालोजो हंतुं मधुं कलयिताभाम ओं श्रीं कालियासि नमो नमः ॐ श्रीं कालियासि नमो नमः ॐ श्रीं कालियासि नमो नमः
अस्ति আরে লেখোস কেন তোরে আন মন ডর ন লাগে
কতনে রে আই ন ডরাই এখনো ভালো ভালো হচ্ছে এই গ্রাম সারি চলি যা
পিয়া গুনার সবাই ন খাই আই ন জায়াম
বলাডারে সারি দে
আর বাপের সবাই হাসি আরে সবাই হামু
এই তুই লোক তো না পারি
কি করবি তুই কি করবি
যাবি না যাবি না যাবি না
মারিস তো মারিস তো মারিস তো ওই তে খুব আরা পড়ব কিন্তু এবারে তো সবাই খাই হালামু
এবারও তো আরে ধরিস না পারিস
তোরা মালতিরে ধর ওরে গরত লই যা আর এই পানি কান লই যা ওরে খাওয়াই দে আর হ এই তাবিজ কুয়ার গলত বান্ধি দে তাই কি গরম যাই আমি হাত দিন বাদে আসছাম
মৎস্যব নামে যে জিনিসটা ভয় দেখাতে যে মৎস্যব নামে যে জিনিসটা প্রায় যুগের পর যুগ ধরে কাজ খুলে পুরো গ্রামবাসীর মানুষকে মৃত্যুর মুখে ছেড়ে দিচ্ছে তাকে নিয়ে চলছে আজকের কুয়াশার গল্প। তা শুনুন আমরা তৃতীয় পর্ব অথবা শেষ পর্বে আমরা শুনবো মৎস্যবের রহস্যের শেষ কোথায়। আপনি আছেন কুয়াশায় আমার সঙ্গে আর শুনছেন এবিসি রেডিও 89.12। মানুষের সারা শরীরে জখম হয়ে গিয়েছিল। শত চেষ্টা করে কঙ্গনা মানুষগুলোকে এই মৎস্যবের হাত থেকে বাঁচাতে পারছে না। দিন দিন তার উৎপাত বেড়েই চলেছে। আশেপাশে গ্রামের মানুষ তো একরকম কাঠখোল মানুষদের সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছে। গ্রামে একটা কালী মন্দির আছে, বহু পুরনো মন্দির। কঙ্গনা নিজের ঘর বাড়ি ছেড়ে দিন রাত ওই মন্দিরে ধ্যান করছে। গ্রামটার বাতাসও কেমন যেন ভারী হয়ে গেছে। সমুদ্রে যাদের মা তারা সমুদ্রের গর্জন শুনে ভয় কেঁপে উঠছে। সব সময় কেমন যেন একটা ভয় ঘিরে আছে মানুষগুলোকে। কখন যে কি হয় মাঝে মাঝে মনে হয় সমুদ্র থেকে বিকট চিৎকারের শব্দ ভেসে আসছে। সেগুলো একেবারে ভেঙে পড়েছে। শ্রীমতী প্রাণপণ চেষ্টা করছে বংশের প্রদীপটাকে বাঁচানোর। কোনো রকম পুজো অর্চনা বাদ রাখেনি। শুধু কেন তার পরিবারের পেছনে একেবারে লেগে আছে তাও বুঝতে পারছে না শ্রীমতী।
বউ আই দরজা যাই ফাদার রই বাইতেন ভাই নইও মা মামা তুই কি চাইতে চাইতে চাইলাম আর পড়ার লাই হিতানা নিয়ম দশা তত্ত্ব দাম হইত না আই গাউনের পথ দেই যাই অঙ্গুই দে সারা কি বাদে ভাই তেল ফুরি এই গুই ল্যাম্প জ্বালাইতে না পারি বাজারত তো নিকিনি তেল আইনে দে আর কিছু লাগবো মা আচ্ছা মালতী হলে গেলি বাইক নাই নাই
আয়ো মাসি,
এম কেন আছো?
ঠিক কেনে বালা, ওয়াটা কেন আছে?
আগের লাইন আরে মাস গড়ি দিও মালতি, আর লাই তোমারই বসা
ইবা করি নক মাসি, পোয়াটা তো আর আরো বাপ মরা পোয়াটা যদি বাঁচে
আজিও যাই, বেশি বেলে ওই গেলে মাছ বেচতে নকাজ্য।
হ যাও মাসি।
গঙ্গার
উপর বর্ষা রাখিল একদিন ঠিক হয়ে যাইব,
যাই বাবা
সাবধানে যাই মাসি।
বহু দেরি হয়ে গিয়ে গই, ভাই তেল নাই, বউটা ফোয়াডার এলে আন্ধারতে বই থাইব, জলদি যান করিব। গাছত তো নিবা কি ফইল
হন, এত রায়ত হিবা হন, হিবা হন। আর ফিরছি কে লাগব, আমি তোর কি ক্ষতি করছি?
তোমার স্বামী আর গাঁ পাড়া দিয়ে গিয়ে আমি মাছ চাইছি নদিয়ে তোমার পরে খাইছি এমন তোমার না কিন্তু তোমার গোষ্ঠী ধ্বংস করিয়ে।
আমি তো বুঝিত না পারে, তুই হিতরে মাফ করি দাও, হিতরে আয় তো আর কাছে মাফ পাইও, হিতরে তো তুই হাইছ আর ফোয়াটারেও হাইছ, আর আর ফিস সারি দাও।
হিতরে হাইলে তোমার ফিস সারি দিয়ে,
হিতরে বাঁচলে তো আর আর গোষ্ঠীর আলো নিবি যাইব গই, এবার না করো আর আর মাফ করি দাও।
মাসি, ও মাসি
খুন জান তো
মাসি, তুই এমনই না খারাই কি করো, তোমার না ভুল করো দেখলা।
হ্যাঁ একটু বাইক লই যাইবা।
কি হইলে মাসি?
কিছু না হইয়ে শরীর দেখে আনতে পালানো লাগে।
আচ্ছা চলো মাসি।
বাবা
মাসি ওই তন্ন ওটা তুই গিয়ে ওই আজিও যাই
আইছো বাবা গেই হুনি যাইও।
আচ্ছা
কে নাও মা জল তান কো তো কি হইছে তুই আর কত নয় এর আই যাই আগে গাদুই আসি ও তো তোমারে দুধ ছিল তখন তো শরীরটা বারবার লাগে
কি আর কি গো
হ আগে গা ধুই আসি তারপর তোমারে খুঁজছ তুই আলো জ্বালি দে
বাবা
না হও কি হইতে কল তো তোর হোল ফুড়ি দিকে ইয়ে গই হিতার কাছে মাছ চাইছিল হিতে মাছ না দিয়ে এদিন নাই হিতার গাছ ফাড়া দিয়ে দে হিতের লাই হিতে তো আর হরু খাইছে আর জলদশারেও খাইছে এমন তো হুয়ারেও খাইব আর মতো হিতের কোনো ক্ষতি না করে আনন্দ নেব বিয়ে কিন ঠিক হয়ে যাইব গই যাও হুয়া লইতে উঠি পড়ো যাও।
শ্রীমতী স্বামী মরে গেছে অনেকদিন আগে, কালা জ্বরে অনেকদিন ভুগেছিল মরার আগে। কিন্তু শ্রীমতী এতদিন জানতো না কেন তার স্বামীর এই অকাল মৃত্যু হয়েছিল, আজ এতদিন পরে সে জানল। অবশ্য সে আগেই ধারণা করেছিল এর পেছনে এই মৎস্যপের হাত আছে। একদিন ভুলে সেই মৎস্যপের গায়ে পাড়া লেগেছিল, তারই প্রতিশোধ নিতে সে শ্রীমতীর বংশের প্রদীপ নিভিয়ে দেবে। এমন ঘটনা এখানে নতুন নয়, বছরের পর বছর এমন ঘটনা ঘটেই আসছে। জেলেদের জীবন এমনিতেই অনেক সংগ্রামের ভিতর দিয়ে যায়, মাছ বিক্রি করে খুব বেশি টাকা পায় না তারা। এই স্বল্প কিছু দিয়ে তারা পরিবারের সবাইকে নিয়ে দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকতে চায়, কিন্তু এই কালো ছায়া কিছুতেই তাদের পিঠ ছাড়ে না। এই জেলে পল্লীতে শিক্ষিত মানুষ একেবারেই নেই, কেউ কোনোদিন স্কুলেও যায়নি, অসুস্থ হলে আজও তার গাছগাছালি আর ঝাড়ফুঁকের উপরেই ভরসা করে। এমন অবস্থায় একমাত্র কঙ্গনাই তাদের ভরসা। যাই হোক, এসব ভাঙাগড়ের মধ্য দিয়েই শিবরাত্রি শুরু হল। জেলেপল্লির মানুষেরা শিবের পূজারি, ঝিনুকের তো বাড়ি থেকে বের হয়ই নিষে, তবুও সে শিব মন্দিরে যাবে ভেবেছে। দুপুর গড়িয়ে বিকেল হলে শ্রীমতী আর মালতী ঝিনুককে নিয়ে মন্দিরের দিকে যায়।
আর শরীরটা কেন জানি গড়ের
কি হইয়া মানুষ
বমি আইস,
কি খবর মানুষ? এক কাম কর, তুই এনে বই পড়।
মন্দিরে
বালানো
আরে চল চল
অঙ্গে
আছে মা, পুজো চাই পাল্লাই লই আসছি।
আমি একদিন ঘর ভাড়া দিয়েছে, পিতার লাই আর স্বামীরা হয়েছে, আর বড় হয়েছে
জানি। এটার দিন পুরো আসছে, আরে আর ইকিনি সময় দে। আর তোমার বউরে বাইতন বাইর হইতো নদী মনত রাখছো, দেখ কিছুর শেষ বেশি খারাপ হয়েছে।
যাই
আর যাওয়ানো সহ কৃষ্ণ সবই প্রতিবার ডাক কান্দি কিছু চাইলে
নমস্কার মা।
গরম তেল দিয়ে না ডলি দিও হার পড়া পানি গায়ে ঢেলে দেওয়ার সাথে সাথে ঝিনুকের পা ছেড়ে দিল। কোন রকম দৌড়ে বেঁচে চলে এসেছে শ্রীমতী আর ছিল। সেই যে প্রথম দিকে কঙ্গনা বাড়ির চারদিকে লোহা পুঁতে রেখেছিল তার জোরে আর বাড়ির ভেতরে কোনো ক্ষতি করতে পারে না মঞ্চ। তবে মাঝে মাঝে চোখে ভয় দেখায়, আজ পর্যন্ত কেউ জানতে পারেনি এই মঞ্চ পাশে ছেলে মেয়ে কুকুর বেড়াল কি এই মঞ্চ। এক এক সময় এক এক রূপ ধরে বাড়িতে এসে অজ্ঞান হয়ে পড়ে গেল ছিল। তার পায়ে কাল সেজে পড়ে গেছে, ঠিক হাতের থাকো না, মনে হচ্ছে মোটাখন দড়ি পেঁচিয়ে ধরেছিল তার পা। তিন দিন পর্যন্ত জ্বরে ভুগল ছিল। শ্রীমতি দিনের বেলা মাছ বিক্রি করতে গেলে মালতীকে ঝিনুকের কাছে নিয়েছিলেন, আর ঝিনুক কিছুটা সুস্থ। শ্রীমতি এখন শুধু কঙ্গনের মুখের দিকে তাকিয়ে অপেক্ষা করছে, অনেক দিন ধরে কমলার গভীর ইচ্ছা, এবার এসবের একটা ভিড় হবে। শুধু শ্রীমতী না, কাঠখোলের সবাই অপেক্ষা করছে কঙ্গনার জন্য। মৎস্যের উৎপাতে সবাই অতিষ্ঠ। এর মধ্যে জয়ন্ত নতুন বিয়ে হয়েছে, বিয়ের রাতে সারাটা রাত জ্বালিয়েছে। পরদিন জয়ন্ত নতুন বউ কাঁদতে কাঁদতে বলছিল, সারা রাত নাকি দরজার বাইরে বসে গোয়াচ্ছিল। আর ঝিনুকের বাড়িতে তো রাত হলেই যেন অন্ধকারের সাথে সাথে কোনো অভিশাপ নেমে আসে। তার বাড়ির পাশ দিয়ে মানুষ তেমন একটা যায়ও না রাতে। মাঝে মাঝে কেউ গেলেই দেখে ঠিক ঝিনুকের ঘরের উপরে টিনের চালে কিছু একটা বসে আছে। ঝিনুক তো প্রায় শুনে টিনের চালের উপর কেউ হাঁটাহাঁটি করছে। টিউবওয়েলের পাড়ে কেখানে জোরে জোরে টিউবওয়েল যাচ্ছে। এসবের মধ্যে একটি সন্ধান
সাদা দুই তিনশো মরা ভাই হচ্ছে, এত মরা এক অঙ্গে হাইয়া জীবনে না দেখি। হারা বুঝছে লোকটা লাল হয়ে যাই যে
ইয়ানকি কস যাই অব তুই বাইতন বাইন যাবি আই দেই আসি।
কাঠখুলির প্রায় সবাই সমুদ্রের পারে জড়ো হয়েছে। তার চোখের সামনে যা দেখতে পাচ্ছে তা কি বিশ্বাস করার যোগ্য? এতগুলো মানুষ অথচ সমুদ্রের গর্জন ছাড়া আর কোনো শব্দ নেই। সবাই নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে শুধু দেখছে। সমুদ্র দিয়ে প্রায় দুই তিনশো সাদা কাফনে থাকা লাশ ভেসে যাচ্ছে। সারা সমুদ্রের পানি লাল হয়ে গেছে। কোথেকে এসেছে এতগুলো লাশ, বা কোথায় বা যাচ্ছে কেউ জানে না। কেবল মনে হচ্ছে সমুদ্রের গর্জনের সাথে আরো একটা অদ্ভুত গর্জন ভেসে আসছে, যে গর্জন এই মানুষগুলোর একেবারে অপরিচিত। এমন দৃশ্য এরা কোনো দিন দেখেনি। সন্ধ্যা খনিয়ে রাত নেমে এলো, অন্ধকারে আর তেমন কিছু দেখা যাচ্ছে না। তবে লাশগুলো অনেক দূর ভেসে যাচ্ছে এটা বোঝা যাচ্ছে। মানুষ একরকম স্তব্ধ হয়ে বাড়িতে ফিরে এলো। একটি তিন দিন পর কঙ্গনা বেরিয়ে এলো মন্দির থেকে, চোখ মুখ সিঁদুরে লাল, চুল এলো মেলো। সে সোজা শ্রীমতীর বাড়িতে এসে ঢুকল।
পড়ে গেলি রে শ্রীমতী?
ও মা, তুই আইসো?
আর মালতীর খবর দে।
খরাগম চক্রগাদেশু চাপা পরিধান শুলাম্ভূষণ দিমশিরা শান খাম শান ধাতি মে করায়াস্তি নয়া নম সর্বঙ্গ ভূষ ভূতম নীলা সমাদুর্তিম আশ্য পদ্মাদাশকম শ্রী মহাকালিয়ম যামাসতু সভাপীতে হরৈ কমলাজু হন্তং মধুং কৈতাভম ওম ক্রীং কালিয়াকি নমো নমাঃ ওম ক্রীং কালিয়াকি নমো নমাঃ ওম ক্রীং কালিয়াকি নমো নমাঃ
মা
মালতি আইসর বস চল লাগে।
আর আর কেন জানি লাগে মা, আর সারিতে আইয়ে গিন গইত তো নসাই, আর সারিতে
করব মালতি কোন উপায় নাই বস।
আরে সারি দে, আরে দয়া কর সারি দে ও মাসি, শীতে তো আরে সারি দে ও মাসি ও মাসি।
ওর কোয়ালত রক্ত ইগান মাকি দে,
হায় ভগবান, আই কি দোষ করছি?
ওরে হুতি দে, পানি গান হাওয়ায় দে।
চোখের সামনে কঙ্গনার সারা শরীর ফ্যাকাশে হয়ে গেল। সেও তার বাবার মতো কিছুই করতে পারে না। মালতীর পর কেমন যেন পাগল পাগল হয়ে গেল। কাঠখুলি আর মৎস্যের অভিশাপ থেকে বাঁচল না। যুগের পর যুগ সে তার কালো ছায়া দিয়ে অন্ধকার করে রেখেছে গ্রামটা। আজও কাঠখুলির মানুষের মনে মুখে এক অদ্ভুত ভয় নিয়ে বেঁচে আছে। কি জানি কোনোদিনের শেষ হবে কিনা। এতক্ষণ ধরে শুনলেন আজকের কুয়াশার গল্প, যার নাম মৎসব। লিখেছেন আনিকা চৌধুরীর প্রিয়ন্তী, নাট্যাংশ পরিচালনায় ছিলেন সাকিব ফারজানা এবং সাউন্ডে ছিলেন গালিব খন্দকার। আর জানিয়ে দেব তাদের নাম যারা আজকের এই গল্পে অভিনয় করেছেন। শ্রীমতীর চরিত্রে অভিনয় করেছেন রুমি, জলদাসের চরিত্রে রেহান, ঝিনুকের চরিত্রে অভিনয় করেছেন প্রিয়ন্তী, মালতীর চরিত্রে নিতুর, কঙ্গনার চরিত্রে অভিনয় করেছেন সাকি, বহদ্দার চরিত্রে অভিনয় করেছেন সাইফ, জয়ন্তের চরিত্রে নাফিস, ভূষণ হয়েছেন আবির এবং মৎস্যের কণ্ঠ দিয়েছেন সাকিব। এই ছিল আজকের কুয়াশার কলা কৌশলীদের নাম। আগামী সপ্তাহে ঠিক একই সময় অর্থাৎ সোমবার রাত 11টায় আবারও চলে আসছি কুয়াশা এক্সপ্রেস ও কুয়াশার গল্প নিয়ে। আমি শর্মী, সেই পর্যন্ত এবিসির সঙ্গেই থাকুন আর ভালো থাকুন। শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.